জয় গো। আমরা আজ বেশ কয়েকদিন যাবৎ অতি সুন্দর সেই নীতিমূলক কথা, যাকে মহাভারতের ভাষায় বিদুর নীতি বলা হয়েছে, আমরা তা শ্রবণ করে আসছি। অদ্যকার দিনও এবং আগামী কল্লো আমরা এই বিদুর নীতি শ্রবণ করব, যা একটু কষ্ট বুঝতে কিন্তু ধৈর্য ধরে শ্রবণ করলে অতি অবশ্যই বোঝা যাবে। আর আমাকেও গ্রন্থ অবলোকনেই বলতে হচ্ছে, সেজন্য হয়তো একটু কঠিনও মনে হতে পারে, তা আপনারা সকলেই তো জ্ঞানী, অতএব নিজের নিজের বুদ্ধি দ্বারা সেগুলোকে ধরে নিলে মানে খুবই সুন্দর হয়। অন্ধ ধৃতরাষ্ট্রকে মহাত্মা বিদুরজি বললেন, হে রাজন, যখন কোনো মাননীয় বৃদ্ধ ব্যক্তি কোনো যুবকের কাছে যায়, তখন তার প্রাণটা উপরের দিকে উঠতে থাকে, মানে চিন্তা করে যে কি জানি, সভ্যতা তো কেউ জানতে চায় না, জানেও না, সেখানে গিয়ে কি অপমানিত হব না, তো সেজন্য তার মনটা উদ্বিগ্ন হয়ে থাকে। তারপর সেই যুবক যদি সেই বৃদ্ধকে স্বাগত জানিয়ে প্রণাম জানায়, তাহলে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তা না হলে চিন্তা যে কি জানি ওখানে যে অসম্মানিত তো হব না। আর প্রত্যেকেরই উচিত, ধৈর্যশীল ব্যক্তির উচিত, যখন কোনো সাধু মানে সৎ ব্যক্তি আতিথ্য রূপে আসেন, প্রথমে তার বসার আসন, পা ধোয়ার জন্য জলার্পণ, প্রয়োজনে পা ধুইয়ে দিতে হবে, তারপরে কুশল প্রণাম আদি করে কুশল বার্তাদি জিজ্ঞাসা করতে হয়, এটা প্রত্যেকেরই উচিত। তারপরে যথাসাধ্য তাকে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বেদবেত্তা ব্রাহ্মণ যার গৃহে দাতার লোভ ভয় বা কৃপণতার জন্য জল মধুপর্ক ইত্যাদি গ্রহণ করেন না, সেই ব্যক্তিরা সেই গৃহস্থের জীবন ব্যর্থ বলে জানান। সেই গৃহ বহু কিছু ঐশ্বর্যের দ্বারা সুসজ্জিত থাকলেও তা সুবিধার নয়, সর্পতুল্যের নেয়। মানে যেমন কারো গৃহে হয়তো রাত্রে সাপ ঢুকেছে, সে ব্যক্তি কিন্তু সে নিশ্চিন্তে ঘুমোতে পারে না ওই সাপটাকে যতক্ষণ না বের করে, তারাও মানে কোনোদিন শান্তি লাভ করতে পারে না। বৈদ্য ব্রহ্মচর্য ভ্রষ্ট, দেখুন ব্রহ্মচর্য থেকে যারা ভ্রষ্ট হয়ে যায় না, এরা যে এই পৃথিবীতে এই দুনিয়াতে এমন কোনো কুকর্ম নেই যে তারা করতে পারে না, তাই বৈদ্য মানে ডাক্তার ব্রহ্মচর্য থেকে ভ্রষ্ট, চোর ক্রূর মাতাল গর্ভপাতকারী সৈনিক ও বেদ বিক্রেতা, যদিও এরা পা ধোয়ার যোগ্য নয়, এরা কোনো সম্মানের ব্যক্তি নয়, তথাপি তবুও এরা যদি অতিথি রূপে এসে উপস্থিত হন, তাহলে তাকে মানে আদর আপ্যায়নাদি করতে হয়। নুন রান্না করা অন্ন, দই দুধ মধু তেল ঘি মাংস ফল মূল শাক আর লাল কাপড় এবং সর্বপ্রকারের সুগন্ধি দ্রব্য এবং গুড়, এগুলো শাস্ত্রে বিক্রয় করা নিষিদ্ধ বলেছে। আগেরকার দিনে এগুলো কিন্তু বিক্রয় হতোই না। এখনো পর্যন্ত যারা এখান থেকে, যেমন আমাদের রামকৃষ্ণ বাবা আমাদের সকলের পূর্বেই এসেছেন ব্রজে, তা উনিও হয়তো দেখে থাকবেন যে ব্রজে অনেক গ্রামেই দুধ বিক্রি হতো না, তারা সাধুদের মানে একেবারে মানে ডিব্বা ভরে ভরে দিত, দুধ বিক্রয়ের কোনো প্রথা ছিল না। আর যিনি ক্রোধ করেন না, মাটি বা পাথর বা বহুমূল্য দ্রব্য যিনি একই সমান মনে করেন দেখেন, আর শোকহীন, যার মধ্যে বহু কষ্ট থাকলেও তিনি শোক করেন না, আর সন্ধি বিগ্রহ বর্জিত, নিন্দা প্রশংসা রহিত, প্রিয় অপ্রিয় ত্যাগী এবং উদাসীন, তিনিই ভিক্ষুক মানে সাধু। সাধুকে কিন্তু আরেকটি শব্দে, ভালো শব্দে ভিক্ষুক বলা হয়। অতএব এগুলো খুবই কঠিন কথা বলেছেন। দেখুন, সমস্ত বস্তু তার কাছে মাটির মতন, কোনো দাম নেই। সোনাও যেমন, মাটিও যেমন, বহুমূল্য অলঙ্কারও ঠিক তদনুরূপ। আর যিনি শোকহীন, যার মধ্যে কোনো দুঃখ নেই, সর্বদাই প্রভুর ভজনে বিভোর হয়ে আছে। সন্ধি বিগ্রহ বর্জিত, কারোর সঙ্গে বন্ধুত্ব বা কারোর সঙ্গে সন্ধি স্থাপন ইত্যাদি তার প্রয়োজন হয় না। নিন্দাও করেন না, আবার কারো প্রশংসাও করেন না। তার প্রিয় কেউ নেই, অপ্রিয় কেউ নেই, অথচ ত্যাগী এবং উদাসীন, তিনি একমাত্র প্রকৃত সাধু। যিনি জঙ্গলের ফল মূল শাকাদি খেয়ে জীবন ধারণ করে থাকেন, মনকে বশে রাখেন, অগ্নিহোত্র করেন এবং বনে বাস করেও তিনি অতিথি সেবায় রত। অতিথি মানে হয়তো কোনো সাধু মহাত্মা এসেছেন তাদের সেবা করার জন্য তৎপর, সেই পুণ্যাত্মাকে বানপ্রস্থি মানে শ্রেষ্ঠ বলে মানা হয়। বুদ্ধিমান ব্যক্তির হাত অনেক প্রসারিত হয়, তাকে বিরক্ত করলে তিনি সেই প্রসারিত হাতে প্রতিশোধ নিতে পারেন। আর যে বিশ্বাসনীয় নয় তাকে তো বিশ্বাস করাই উচিত নয়, আবার যিনি বিশ্বাসপাত্র তাকে একেবারে সর্বান্তকরণ দিয়ে বিশ্বাস করাও ঠিক নয়। বিশ্বাসী ব্যক্তির প্রতি মোহ ভঙ্গ হলে বিশ্বাসের মূলচ্ছেদ সে করে ফেলে বা হয়ে যায়। দেখা যাচ্ছে লোকটা বিশ্বাসী, অথচ মানে সব কিছু তার উপরে সমর্পণ করা, এটাও বুদ্ধিমানের কাজ নয়। মানুষের সহিত ঈর্ষারহিত হওয়া উচিত, মানে কোনো প্রকার কারোর প্রতি হিংসা ভাব রাখা অনুচিত। নারীদের রক্ষাকারী, ধন সম্পত্তি ন্যায়পূর্বক বিভাজনকারী, হয়তো তার কয়েকটি ভাই আছে, তা তাদের মধ্যে কেউ হয়তো বোকাও আছে, অল্প বুদ্ধি সম্পন্ন, তা বলে তাকে ঠকিয়ে মানে পৈতৃক সম্পত্তি যে তাকে কম দেব, তাকে খারাপ জায়গাটা দিয়ে দেব, এমন করা উচিত নয়। আর স্বচ্ছ প্রিয়বাদী এবং নারীদের কাছে মিষ্টিভাষী হওয়া এবং সর্বদাই স্বচ্ছ থাকবে, অথচ নারীদের শাস্ত্রে নিন্দা করেছে বলে যে তার উপরে সবসময় কটুবাক্য প্রয়োগ, এও একেবারে অনুচিত। তাদের সঙ্গে এমনি মিষ্টি বাক্য বলতে হবে, আপনি যদি মৌন থাকেন সে বিষয়ে আলাদা, কিন্তু কোনো মা কোনো মাতা যদি এসে কথা বলে, আপনি যদি কথা বলেন তাকে ঘৃণা করাও শাস্ত্রে মানে নিষিদ্ধ বলেছেন। কিন্তু কখনো এগুলির বশীভূত হওয়া উচিত নয়। এই যে সমস্ত কথা বলা হলো, মায়েদের সঙ্গে কথা বলতে হবে, তার মানে এই নয় যে আমি তার প্রতি আকৃষ্ট হব বা তাকে মনে রাখব। এই সন্ন্যাস মার্গে এগুলো সম্পূর্ণরূপে বিরোধ। আমাদের গোস্বামী শাস্ত্রগণ এ নিয়ে সর্বত্রই বিশদ ব্যাখ্যা করেছেন। নারীদের গৃহলক্ষ্মী বলা হয়, তাদের অত্যন্ত সৌভাগ্যশালিনী, পূজার যোগ্য, পবিত্র এবং গৃহের শোভা বলা হয়েছে শাস্ত্র। যারা সতী নারী তাদের মহিমা মানে একটা সাধুর থেকে কোনো অংশে ন্যূন নয়। সুতরাং এদের বিশেষভাবে রক্ষা করা উচিত। অন্তপুর রক্ষার কাজ পিতাকে সমর্পণ করতে হয়। ভেতরে ভেতরে যে কাজগুলো সেগুলো পিতাকে সমর্পণ করলে ভালো হয়, আর মাতাকে রন্ধনশালায় নিযুক্ত করলে খুবই ভালো হয়। আর গাভীর সেবার জন্য কোনো বিশ্বাসী পাত্রের উপরে বিশ্বাস করে তাকে সেই কার্য, মানে গাভী সেবার কার্যে নিযুক্ত করতে হয়। আর এই যে কৃষিকাজ, চাষবাস, এ নিজেকে দেখাশোনা করলেই ভালো হয়। হে রাজন, সেবকের দ্বারা ব্যবসা বাণিজ্য করা এবং পুত্রের দ্বারা ব্রাহ্মণ সেবা করানো উচিত। জল থেকে অগ্নি, ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয়, পাথর থেকে লোহা উৎপন্ন হয় এবং এর তেজ সর্বত্র পরিব্যাপ্ত হয়েও নিজ উৎপত্তির স্থানে শান্ত হয়ে যায়। উত্তম কুলজাত অগ্নির ন্যায় তেজস্বী, ক্ষমাশীল, বিকারশূন্য সাধু ব্যক্তি সর্বদা তুষের অগ্নির ন্যায় শান্তভাবে অবস্থান করেন। অনেক সাধুরা দেখবেন, যারা প্রকৃত সাধু তাদের সাধু বলে মনে হবে না, নোংরা কাপড় পরা, অত বিদ্যার অধিকারী তথাপি মূর্খের মতন মনে হচ্ছে, মানে বেশভূষা তেমন ভালো নয়। কিন্তু এই প্রকৃত সাধুকে কিন্তু চেনা যায় না, অথচ তারা এই জগতে কেমনভাবে তুষের আগুনের মতন বিচরণ করছেন। ভেতরে যে সাজাল দেখেছেন, সেই সাজাল কি করে, মানে রাত্রে তুষে ভরে দেয়, আর সেটা সারা রাতের মধ্যেও সম্পূর্ণ জ্বলে শেষ হয় না, ধীরে 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 জ্বলে, অথচ ওর ভেতরে পূর্ণরূপে আগুন থাকে। তা যে সমস্ত প্রকৃত মহাত্মা, তারা বাইরে কোনো আড়ম্বর সৃষ্টি করেন না, কাউকে কিছু দেখাতে চান না, তারা তুষের আগুনের ন্যায় বিচরণ করেন, অথচ সর্বশক্তি সম্পন্ন। যে রাজার মন্ত্রণা তার বহিরঙ্গ এবং অন্তরঙ্গ সভাসদরাও জানেন না, মানে একেবারে গুপ্ত রহস্য মন্ত্রী এবং সভাসদ বৃন্দও জানতে পারবেন না। সব দিকে দৃষ্টি রক্ষাকারী সেই রাজা বহুকাল ঐশ্বর্য উপভোগ করে থাকে। ধর্ম, কাম এবং অর্থ সম্পর্কীয় কাজ করার আগে বলা উচিত নয়, করেই দেখাতে হয়, তা না হলে সেটা হাস্যাস্পদ হয়। এরূপ করলে নিজের মন্ত্রণা প্রকটিত হয় না, সেটা গুপ্ত থাকে। পর্বত শিখরে গিয়ে অথবা রাজমহলের এক কোণায় বা গৃহের এক কোণে অথবা নির্জন স্থানে গিয়ে মন্ত্রণা করা উচিত। হে ভরত, যে মিত্র নয়, মিত্র হলেও পণ্ডিত নয়, পণ্ডিত হলেও যার মন বসে নেই, সেই গুপ্ত মন্ত্রণা জানার অধিকারী সেই ব্যক্তি নয়। পণ্ডিত হলেই হবে না, সে নিজের আত্মবশে আছে কিনা তাহলে সে বিশ্বাসযোগ্য। যার চিত্তই চঞ্চল তাকে বিশ্বাস করা অনুচিত। ভালোভাবে পরীক্ষা না করে রাজা কাউকে মন্ত্রী নিযুক্ত করবেন না, কারণ ধনপ্রাপ্তি এবং মন্ত্রণা রক্ষার ভার মন্ত্রীর উপরেই থাকে। যার ধর্ম, অর্থ এবং কাম বিষয়ক সব কার্য পূর্ণ হওয়ার পরই সভাসদরা জানতে পারেন সেই রাজা সমস্ত রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। সব এই অন্ধ ধৃতরাষ্ট্রকে মহাত্মা বিদুর শ্রবণ করাচ্ছেন। নিজ মন্ত্রণা গোপনকারী সেই রাজা নিঃসন্দেহে সাফল্য অর্জন করেন, অতএব গোপনতার প্রয়োজন। যে মূঢ়তাবশত নিন্দনীয় কর্ম করে, অজ্ঞানতার বশত, সেই কর্মের প্রতিকূল প্রভাবে তার জীবন ক্ষতিগ্রস্ত হয়। উত্তম কর্মের অনুষ্ঠান সুখদায়ক হয়, কিন্তু তা না করলে অনুতাপের কারণ হয়। যেমন বেদ না পাঠ করলে ব্রাহ্মণ শ্রাদ্ধের অধিকারী হয় না, তেমনি সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈধ ভাব এবং সমাশ্রয় নামের ছয়টি গুণ না জানলে কেউ গুপ্ত মন্ত্রণা শোনার অধিকারী হয় না। হে রাজন, যিনি সন্ধি, বিগ্রহ ইত্যাদি দুটি গুণে অভিজ্ঞ বলে প্রসিদ্ধি লাভ করেছেন, যিনি স্থিতি বৃদ্ধি ও হ্রাস জানেন এবং যার স্বভাবের প্রশংসা সকলেই করে থাকেন পৃথিবী সেই রাজার অধীন হয়। আর যার হর্ষ ও শোক বৃথা যায় না, প্রয়োজনীয় কাজ যিনি নিজেই দেখাশোনা করেন এবং অর্থ বিষয়েও যিনি নিজে খোঁজ রাখেন, পৃথিবী তাকে অপর্যাপ্ত ধন প্রদান করে থাকেন। তাই ভূপতির রাজা নামে, মানে ভূপতির রাজা নামে এবং রাজোচিত ছত্র ধারণে সন্তুষ্ট থাকা উচিত। রাজা নাম এবং তার মাথায় যে ছত্র ধারণ করা হয়, এতেই রাজাকে সন্তুষ্ট থাকা উচিত। সেবকদেরও অর্থ প্রদান করতে হয়, যে কোনো, এ তো শুধু রাজ্যের কথা বলছেন, কোনো আশ্রম পরিচালনা করারও এই একই নিয়ম। আশ্রমে যিনি মানে মুখ্য হবেন তাকে এই সমস্ত নীতি অবলম্বন করলে সেই আশ্রম সুন্দরভাবে চলবে। আর ব্রাহ্মণকে ব্রাহ্মণ জানে, পতিতার স্ত্রীকে জানে, মন্ত্রীকে জানে রাজা, এবং রাজাকে রাজা নিজেই জানে। নিজে নিজ বসে আসা বধযোগ্য শত্রুকে কখনো ছেড়ে দিতে নেই, মানে যে এমনই অপরাধ করেছে, যে সীমা লঙ্ঘন করেছে, সেই শত্রুকে ছেড়ে দেওয়া ঠিক নয়, ও সুযোগ খুঁজেই আবার তার উল্টো ক্রিয়া আরম্ভ করবে। অতএব তাকে বধ করা যাবে। যদি অধিক সামর্থ্য না থাকে তাহলে নম্র হয়ে সময় কাটানো উচিত এবং শক্তি সংগ্রহ করে তাকে বধ করা উচিত, কারণ শত্রুকে না মারলে শীঘ্রই তার থেকে ভয় উপস্থিত হয়। দেবতা, ব্রাহ্মণ, রাজা, বৃদ্ধ এবং রোগীর উপর হওয়া ক্রোধকে সযত্নে পরিহার করা উচিত, এদের উপরে আবার ক্রোধ করা অনুচিত। আর যারা মূর্খ, সেই মূর্খরা নিরর্থক বিবাদ করে, বুদ্ধিমান ব্যক্তিদের তা ত্যাগ করা উচিত, তার সঙ্গই পরিত্যাগ করা উচিত। এতে তার যশ বৃদ্ধি পায় এবং অনর্থের সম্মুখীন হতে হয় না। যিনি প্রসন্ন হলেও কোনো লাভ হয় না এবং ক্রোধও ব্যর্থ হয়, সেই রূপ রাজাকে কোনো প্রজাই চায় না। যেমন নপুংসককে নারীরা কখনো কামনা করে না, সেই প্রকার সেই রাজাকেও কেউ চায় না। বুদ্ধির দ্বারা ধনলাভ হয় এবং মূর্খতাই দরিদ্রতার একমাত্র কারণ। জগৎ চক্র সম্পর্কে বিদ্বান পুরুষই অবহিত থাকেন। এই জগতের কালচক্র, এই কালচক্র থেকে কিভাবে অব্যাহতি পাওয়া যেতে পারে একমাত্র বিদ্বান মানে সন্ত সাধুজনই বলতে পারেন, অন্যেরা নয়, অন্য তারা কেউ বলতে পারবে না। হে রাজন, মূর্খ ব্যক্তিরা বিদ্যা, শীল অবস্থা, বুদ্ধি, ধন ও কুলে মাননীয় ব্যক্তিদের সর্বদা অসম্মান করে থাকে। তাদের নিজেদের তো কোনো মান সম্মান হয় না, আপনাকে গালিগালচ করা আরম্ভ করবে। আপনি যদি তাকে কিছু বলেন তাহলে এমনই কথা বলবে যে আপনি নিজেই লজ্জিত হবেন। অতএব তাদের সঙ্গ থেকে, মানে সর্বদাই তাদের থেকে দশা দূরে দূরে চলা ভালো। যার চরিত্র নিন্দনীয়, যে মূর্খ, গুণসমূহে দোষ দেখে, অধার্মিক, কুকথা বলে, ক্রোধী, তার শীঘ্রই বিপদ উপস্থিত হয়। লোককে প্রতারণা না করা, দান করা, নিজের কথায় অটল থাকা, মানে যা বলবো কথার দাম থাকবে, অটল থাকার অর্থ এটাই। হিত বাক্য বলা, সবসময় সুন্দর হিতোপদেশীয় বাক্য বলা, সকল লোকই এর দ্বারা আপন হয়ে ওঠে। কাউকে প্রতারণা করা, চতুর, কৃতজ্ঞ, বুদ্ধিমান এবং সরল রাজা ধনসম্পদ নিঃশেষ হলেও যারা সৎ ব্যক্তি, যারা সৎ রাজা, তারা যদি সমস্ত ধন সম্পত্তি নিঃশেষ হয়ে যায়, তার যে সেই সুন্দর ব্যবহারটা থেকে যায়, তাতে প্রজাদের মধ্যে তো অনেক ধনী ব্যক্তিরাও থাকে, তারা তাদের মানে সেই রাজাকে সাহায্য করে আবার সেই রাজত্বে নিযুক্ত করে দেয়। ধৈর্য, মননিগ্রহ, ইন্দ্রিয় সংযম, পবিত্রতা, দয়া, কোমল বাক্য এবং মিত্রদ্রোহ না করা উচিত। এই সাতটি রক্ষা করলে তাদের লক্ষ্মী বৃদ্ধি পায়। হে রাজন, যে ব্যক্তি তার আশ্রিতদের মধ্যে অর্থ ঠিকমতো বিতরণ করেন না এবং যিনি দুষ্ট, কৃতজ্ঞ, নির্লজ্জ, এইরূপ রাজাকে ত্যাগ করা উচিত। যিনি নিজে দোষী হয়েও নির্দোষ আত্মীয়দের উপর কুপিত হন, তিনি সর্পযুক্তে গৃহে থাকা মানুষের ন্যায় রাত্রে সুখে নিদ্রা যেতে পারে না। কাউকে ঠকিয়ে বিন্দুমাত্র লাভ নেই, কাউকে কুকথা বলে কিছু লাভ নেই, বরঞ্চ সহ্য করলেই আপনি হয়তো তাকে দুটো থাপ্পড় মারতেন বা দুটো গালিগালচ করতেন, কিন্তু আপনি যদি কিছুই না বলেন দেখবেন তার থেকে অনেক অত্যাধিক ফল সে পেয়ে গেছে। ফল বলতে কি, মানে তার প্রতি যে বিরুদ্ধ আচরণ করেছিল সেই পাপরূপ ফল সে পেয়ে যাবে। যার উপর দোষ আরোপ করলে যোগ এবং ক্ষেত্রে বাধা আসে সেই ব্যক্তিকে দেবতার মতো সর্বদা প্রসন্ন রাখা উচিত। কিছু কিছু ক্ষেত্রে সেই ব্যক্তিটা, মানে ক্ষেত্রে অর্থাৎ রাজ্যের সীমানায় সে বিশেষ কার্যে নিযুক্ত আছে, তা সেই ব্যক্তির সঙ্গে মানে দোষ আরোপ করে কোনো ঝামেলা করা উচিত নয়। তাকে দেবতার মতো সম্মান করে তার যে জিনিসের কমি আছে সেটা পূরণ করলেই সে সুন্দরভাবেই কাজ করবে, সেই ব্যক্তির বিশেষ প্রয়োজন। আর যে ব্যক্তি ধন এবং স্ত্রী প্রমাদি পতিত এবং নিজ পুরুষের হাতে সমর্পণ করেন তারা সংশয়ে পতিত হন। হে রাজন, যে স্থানে স্ত্রী জুয়াড়ি মানে যারা জুয়া খেলে এবং বালকের হাতে মানে শাসনভার থাকে, সেখানকার লোক নদীতে পাথরের নৌকায় যেমন ভাবে আরোহণ করা যায় না, পাথরের নৌকা তো ভারী, ও তো ডুবেই যাবে, বলছেন তারাও সেই পাথরের নৌকায় বসে সমুদ্রের মধ্যে ডুবে যাওয়ার মতো অবস্থা। তাই যারা যতটা প্রয়োজন ততটুকু কাজেই ব্যাপৃত থাকে, অধিক কাজে হাত দেন না, তাদের পণ্ডিত বলে মনে করা হয়। অনেকে আছে একটা কাজ ভালো করে শেষ হলো না, তিন চারটে পাঁচটা কাজ আরম্ভ করে দিল, কোনোটাই ঠিক হলো না, ও মাথার গণ্ডগোল হয়ে গেল, দিয়ে এবার সামনে যাকে পাচ্ছে তাকে গালিগালচ করছে, এইগুলো মূর্খ ব্যক্তি। কিন্তু পণ্ডিত ব্যক্তিরা একটি কাজ সুসম্পন্ন করার পরে আরেকটি কাজে হাত দেন, আর এটাই উচিত। বা এমনও হতে পারে কোনো বিশেষ জরুরি হয়তো কাজ রয়েছে, তাই একটা প্রায় সুসম্পন্ন হতে চলেছে আরেকটি কাজ আরম্ভ করল, এতে কাজগুলো ঠিক মতো হয়, মস্তিষ্ক ঠিক থাকে। অতএব পণ্ডিত ব্যক্তিরা এমনই করে থাকেন, কারণ বেশি কাজে হাত দেওয়া সংঘর্ষের কারণ হয়ে ওঠে, কখনো মিস্ত্রির সঙ্গে ঝগড়া, কখনো মানে যে সমস্ত কর্মচারী আছে তাদের সঙ্গে ঝগড়া, তার মানেই সংঘর্ষ। জুয়াড়ি ব্যক্তি যার প্রশংসা করে, চারণ যার গুণ গায়, চারণ আছে যারা গুণ গেয়ে বেড়ায়, সে আসলো মনে করুন এক অগুণী লোকের কাছে তার গুণ গাইতে থাকে, সে সত্য হোক মিথ্যা হোক ওসব বিচার নয়, তারা তার গুণই গাইবে। আর বারবণিতারা যাকে নিয়ে অহংকার করে, বারবণিতা মানে বেশ্যার, তা সে ব্যক্তি বেঁচে থেকেও মৃতের সমান। হে রাজন, আপনি সেই মহাধনুর্ধর এবং অত্যন্ত তেজস্বী পাণ্ডবদের ছেড়ে এই মহা ঐশ্বর্যের ভার যে দুর্যোধন আদির উপরে বিন্যস্ত করেছেন, এর ফলে আপনি অতি শীঘ্রই এই ঐশ্বর্য মদে মর্ত, মূঢ়, মূর্খ, দুষ্ট, দুরাত্মা দুর্যোধনকে ত্রিভুবনের সাম্রাজ্য থেকে রাজা বলির ন্যায় রাজ্যভ্রষ্ট হয়ে পতিত হতে দেখবেন। অতএব এখনো সময় আছে, এখনো আপনি সংযত হয়ে তার কিছু মানে উপায় করুন, তা না হলে আপনি নিজেই মানে দুঃখে আত্মহারা হয়ে যাবেন, সে সময় আপনি মানে কাঁদা ছাড়া, হাউ হাউ করে কাঁদা ছাড়া আর কোনো পথ আপনার খোলা থাকবে না। অন্ধ ধৃতরাষ্ট্র মহোদয়, তিনি বললেন, হে বিদুর, ঐশ্বর্য প্রাপ্ত হওয়া ও নষ্ট করা কোনো কিছুতেই মানুষ স্বাধীন নয়। ঐশ্বর্য এই আসলো আবার ক্ষণিকের মধ্যে বিনষ্ট হতে পারে। ব্রহ্মা সুতোয় বাঁধা পুতুলের ন্যায় এদের প্রারব্ধের অধীন করে রেখেছেন। অতএব তুমি বলো, আমি ধৈর্য ধরে শুনছি, এ বিষয়ে তুমি কি বলো? অন্ধ মানে প্রশ্নগুলো সব ঠিকঠাক বলছেন, এতে তো আমার কিছু করণীয় নয়, এ তো ব্রহ্মা মানে বিধাতার তৈরি, তিনি যেমন করবেন তেমনই হবে, তো এতে আমার কোথায় দোষ আছে সেটা না বলে তিনি বলছেন যে এর পরিপ্রেক্ষিতে যদি কিছু বলার থাকে তাহলে সেটা আমাকে বলো। বিদুরজি মহারাজ তিনি কাউকে কোনো কথা মানে গোপন করে বলেন না, উচিত বক্তা। তা তিনি তখন বলছেন যে হে রাজন, সময়ের প্রতিকূলে বৃহস্পতিও যদি কিছু বলেন তবে তাকেও অপমানিত হতে হয়। আপনি যে মানে বিধাতার ডঙ্ক বাজাচ্ছেন, কিন্তু দেবগুরু বৃহস্পতি সে যদি মানে অসঙ্গত কিছু বলেন তাহলেও তাকে পর্যন্ত অপমানিত হতে হয়, তার বুদ্ধিমত্তার সন্দেহ প্রকাশ করা হয়। জগতে কোনো ব্যক্তি দান করলে প্রিয় হয়, অপর কেউ প্রিয় বাক্য দ্বারা প্রিয় হয়, আবার কেউ মন্ত্র ও ঔষধের বলে প্রিয় হয়। গুরুদেব মন্ত্র প্রদান করে সকলের কাছে প্রিয় হচ্ছে, বৈদ্য তিনি ঔষধ প্রদান করে প্রিয় হচ্ছেন, কিন্তু যে যথার্থভাবে প্রিয় সে সর্বদাই প্রিয় থাকে। আর যার প্রতি দ্বেষ হয়, যার প্রতি দ্বেষ হয় তাকে সাধু বিদ্বান বা বুদ্ধিমান বলেও মনে হয় না। প্রিয়তমের সকল কাজই শুভ এবং দুরাত্মার সব কাজই পাপময় মনে হয়। হে রাজন, দুর্যোধন যখন জন্মগ্রহণ করল তখন আমি বলেছিলাম যে আপনি একে ত্যাগ মানে বধ করুন। আমি এই জন্যই বলেছিলাম যে এই সময় এসে উপস্থিত হবে। আপনি যদি এই দুষ্ট দুর্যোধনকে আমার কথা অনুযায়ী ওই সময় ত্যাগ মানে বধ করতেন তাহলে আপনার বাকি 99 জন পুত্র তারা সুখে থাক, কিন্তু আপনি তো আমার কথা বা আমাদের যারা মানে গুরুপদে বাচ্য তাদের কথা আপনার কানে ঢোকে না, কর্ণে প্রবেশ করে না। তা আমি আর কি বলবো, এখন সেই ভয়ঙ্কর সময়। অতএব হে ধৃতরাষ্ট্র, এখনো সময় আছে, আপনি এই দুষ্ট দুরাত্মা দুর্যোধনকে ত্যাগ করুন। তখন চোখগুলো পিটপিট করে চিন্তা করতে থাকে যে এ তো একেবারে বাণের থেকেও বড় ভয়ঙ্কর কথা বলছে আমাকে। বিদুর, একমাত্র বিদুর, সেখানে কৃপাচার্য, দ্রোণাচার্য, পিতামহ, ভীষ্মদেব তারাও নিজেদের স্বার্থ রেখে কথা বলেন, কিন্তু বিদুর তিনি কাউকে কোনো পরোয়া করেন না। এমনভাবে বললে, এমন তীক্ষ্ণ বাণী বললে মনোকষ্ট পেয়ে মাথাটা নিচু করে চোখ দুটো পিটপিট করতে করতে ধৃতরাষ্ট্র বলছেন, হে বিদুর, তুমি যা বলছো তার পরিণাম হিতকর, সব বুঝে কিন্তু করবে কিছু না। তা বুদ্ধিমান ব্যক্তিরা তা অনুমোদনও করেন। এও সত্য যে যেদিকে ধর্ম থাকে সেই পক্ষেরই জয় হয়, এটাও অন্ধ জানে, কিন্তু তার সত্ত্বেও আমি আমার পুত্রকে পরিত্যাগ করতে পারব। তাহলে দেখুন মোহ কেমন, মায়া, এই যে ভগবানের মায়া, এর থেকে মানে নিষ্কৃতি পাওয়া খুব কঠিন। দৈবদশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তা দেখুন এই ভগবানের যে মায়া এটাকে দূরত্বয়া বলা হয়েছে, ত্যাগ করা খুব মুশকিল। যারা জন্ম জন্মান্তর ধরে এই ভজন রাজ্যে আছেন তাদের দ্বারাই সম্ভব। এই যে দেখুন আমরা কয়েকজন এখানে রয়েছি, আমরা যে এখানে বসে আছি এটা কিন্তু প্রভুর বিশেষ কৃপা, আর এটা এক জন্মের নয়, মানুষ এক জন্মে সিদ্ধ হয় না, এইরকম মানে কাউকে কোনোদিনই দেখা যায় না। একবার ধ্রুব মহারাজ তিনি কি করলেন, তার মনে মনে এক অভিমান এলো। তা অভিমান, এই ধ্রুবের গুরু গুরুদেব হচ্ছেন দেবর্ষি নারদ, তিনি জানতে পারলেন কি অভিমান। অভিমান এটাই হয়েছিল যে আমি মাত্র 5-6 বছর বয়সে ঈশ্বরকে দর্শন লাভ করেছি, অতএব আমার থেকে এত অল্প বয়সে কেউ কখনো ভগবানকে দর্শন করতে পারেনি, তাও কত 4-5 মাসের মধ্যে, 5 মাস লেগেছিল সর্বমোট তপস্যা করে পেয়েছি, তার মধ্যে অহংকারের। দেখুন, সদ্গুরু তিনি কি করবেন, শিষ্যের মনের সমস্ত যে সংশয়াত্মক বিষয়গুলো সেগুলো ছেদন করবেন, তিনিই গুরুদেব। গুরুদেব মানে এই নয় সারাদিন রান্না করো, পূজা করো, বাজারে যাও আর নিজের সেবা করো, এই যে মতলবই, এই প্রকৃত গুরুদের এই রকম মতলব থাকে না। তারা সেবা করাবে, পরীক্ষা করবে, কিন্তু তারা দেখবে শিষ্যের যাতে অকল্যাণ না হয়, তাই সর্ব অন্তর্যামী সেই দেবর্ষি নারদ তিনি আসলেন, এসে বলছেন ধ্রুব চলো। বলছেন প্রভু কোথায়? বলছেন চলো, গুরু আজ্ঞা। ধ্রুব চললেন, গিয়ে একটি মানে হিমালয়ের পর্বতের মতন দেখা যাচ্ছে বিশাল এক হাড়ের পর্বত, সব হাড় দিয়ে, মানে হাড়গুলোই রাখা আছে পর্বতের মতন উঁচু হয়ে আছে। ধ্রুব মহারাজ তিনি তথাপি বুঝতে পারলেন না, গুরুদেব তো সমস্ত সংশয়কে ভেদন করে বলে দেবেন। ধ্রুব মহারাজ প্রশ্ন করলেন যে হে গুরুদেব, হে গুরুপ্রবর, এই এত মানে সুমেরু পর্বতের মতন উঁচু হয়ে আছে যে সমস্ত হাড়, এত হাড় কাদের? বলছেন বৎস, এই সমস্ত হাড়গুলো সব তোমার। বলছেন আমার? সে কি? বলছেন তুমি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করেছিলে যে প্রভুকে দর্শন পাবে, তাই এই হাড়গুলো এই স্তূপীকৃত করে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানেই সেই মুহূর্তেই তিনি দেবর্ষি নারদের চরণ ধরে পড়ে গেলেন আর বললেন, প্রভু আমি বুঝতে পেরেছি যে আপনি সর্ব অন্তর্যামী, আপনার শিষ্যের মনের খবর আপনি জেনে গেছেন। প্রভু আমার ভীষণ অভিমান হতো, হে গুরুদেব, আমি মনে করতাম যে আমার থেকে অল্প বয়সে কেউ কখনো ঈশ্বর দর্শন পায়নি এত অল্প সময়ের তপস্যার মধ্যে, কিন্তু প্রভু হে গুরুদেব, আপনি আজ আমার মনের সমস্ত সংশয়কে বিনষ্ট করে দিয়েছেন, আমার অহংকার আজ দূরীভূত হল। তা গুরুদেব এমনই হবেন, শিষ্যের যাতে মঙ্গল হয়, তাই ধ্রুবের অহংকার রূপ যে কুমির এসে তার মধ্যে প্রবেশ করেছিল সেটাকে সঙ্গে সঙ্গে মিটিয়ে দিলেন। ভাগবতের টিকার মধ্যে আমাদের আচার্য পাদগণ বর্ণনা করেছে, প্রসঙ্গক্রমে আমরাও একটু সেটা শ্রবণ করলাম। এবারে বিদুরজি মহারাজ তার পরিপ্রেক্ষিতে বলছেন যে দেখুন রাজন, যিনি অধিক গুণসম্পন্ন এবং বিনয়ী, যিনি প্রাণীদের বিন্দুমাত্র কষ্ট হতে দেখলে উপেক্ষা করতে পারেন না, যে ব্যক্তি অন্যের নিন্দায় মুখর, অপরকে দুঃখ দিতে এবং বিভেদ সৃষ্টি করতে সদা সচেষ্ট, যার দর্শন দোষযুক্ত এবং যার সঙ্গে থাকলে ভীষণ বিপদ হতে পারে, সেই ব্যক্তির অর্থ গ্রহণ করলেও মহাদোষ এবং তাকে অর্থ দিলেও ভীষণভাবে ভয়ের সম্ভাবনা থাকবে, তাকে দিলেও হয়তো দেখা গেল রাত্রে গলা টিপে শেষ, অতএব এই দুষ্ট ব্যক্তির সঙ্গে থেকে সর্বদা দূরে থাকতে হবে। অন্যের কাজে হস্তক্ষেপ করা যার স্বভাব, যারা কামাসক্ত, নির্লজ্জ, শট এবং পাপি, তাদের সঙ্গে রাখা উচিত নয়, তাদের সঙ্গেও রাখা উচিত নয়, তাদের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয়, তাদের থেকে সর্বদা দূরে থাকা ভালো, তাদের সঙ্গে কোনো বিষয় আলোচনা না করাই ভালো, দণ্ডবাদ প্রণাম করে বলতে হবে যে আমার একটু মানে সেবা ছিল, মানে কাটিয়ে দিতে হবে। এদের নিন্দিত বলে শাস্ত্রে মানা হয়েছে। উপরিউক্ত দোষ ব্যতীত আর যেসব মহাদোষ আছে সেই দোষযুক্ত ব্যক্তিদেরও ত্যাগ করা উচিত। হে রাজন, সৌহার্দ্যভাবে নিবৃত্ত হলে নিচ ব্যক্তির ভালোবাসা নষ্ট হয়ে যায়। তার ফলে সৌহার্দ্যের দ্বারা যে ফল ও সুখ পাওয়া যায় তাও নষ্ট হয়ে যায়। তখন নিচ সেই নিচ ব্যক্তি নিন্দা করার চেষ্টা করে এবং অল্প অপরাধেই বিনাশের চেষ্টাও করে সে। দেখুন, বন্ধুত্ব যদি করতে হয় এই মুচি ম্যাথর নিম্ন জাতিদের সঙ্গে করতে নেই, করতে হবে উচ্চ বংশজাত শিক্ষিত বিদ্বান ব্যক্তিদের সঙ্গে। কারণ নীতিশাস্ত্রে হিতোপদেশের মধ্যে একটি শ্লোক আছে, শ্লোকটা আমার মনে নেই কিন্তু অর্থটা মনে আছে। তা সেখানে বলা হয়েছে যে যেমন যেমন উচ্চকুল কুলোদ্ভব যে সমস্ত ব্যক্তি তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করা যায় তাহলে কি হবে, কোনো কারণবশত যদি তার সঙ্গে মনোমালিন্য হয় তাহলে সেটা আবার পরে বোঝাপড়া করে তারা মিলে যায়। আর মূর্খ ব্যক্তি, মূর্খ এবং যারা নিম্ন জাতির থেকে এসেছে তা তাদের মধ্যে সেই ভাব থাকে না, তাদের সঙ্গে এমনভাবেই ঝগড়া হবে যে সেটা মানে সব বিনষ্ট হবে। কেমন? যারা উচ্চ কুলোদ্ভব তাদের মধ্যে বিশেষত্ব হচ্ছে কি, তাদেরকে বলা হয়েছে সোনা। তা সোনা সেটা যদি ভেঙেও যায়, মানে বন্ধুত্ব যদি ভেঙেও যায় তাহলে কি হবে, সেই সোনাকে আবার জ্বালিয়ে আবার একটা কিছু তৈরি করা যেতে পারে। কিন্তু মূর্খ এবং নিম্ন জাতির যারা হয় এদেরকে মাটির পাত্রের সঙ্গে বর্ণনা করেছে। মাটির কলসি ভেঙে গেল, তাকে জোড়াতালি দেওয়া যাবে না, ফেলে দিতে হবে। তা তাদের সঙ্গে দ্বিতীয়বার বন্ধুত্ব সংযোজন হয় না। অতএব এই প্রকার ব্যক্তিদের সর্বদা ত্যাগ করতে হবে। যারা ত্যাগ করতে পারবে তারা শান্তি লাভ করবে। বিদ্বান ও বুদ্ধিমান ব্যক্তি বিচার বিবেচনা করে এই নীচ ক্রূর ও অজিতেন্দ্রিয় ব্যক্তিদের সঙ্গ সর্বদা ত্যাগ করবে। যিনি তার আত্মীয় দরিদ্র দীন এবং রোগীদের অনুগ্রহ করেন তিনি পুত্র ও ধন সম্পদে সমৃদ্ধ হয়ে অশেষ সুখ লাভ করেন। হে রাজেন্দ্র, যারা নিজের ভালো চান তারা নিজ জাতির সমৃদ্ধি করার ইচ্ছা রাখেন, তাই আপনার ভালোভাবে নিজের কুলবৃদ্ধি করা উচিত। হে রাজন, যে নিজ কুটুম্বদের সৎকার করে সে কল্যাণভাগী হয়। হে ভরতশ্রেষ্ঠ, নিজ আত্মীয় কুটুম্ব গুণহীন হলেও তাদের রক্ষা করা উচিত, তাহলে তারা আপনার কৃপা প্রার্থী এবং গুণবান। তাদের আর কথা কি বলবো, যারা গুণবান তাদের তো আর কথাই নেই, তাদের সেবা করতেই হয়। হে রাজন, আপনি সমর্থ বীর পাণ্ডবদের উপর কৃপা করুন এবং তাদের জীবিকা নির্বাহের জন্য কয়েকটি গ্রাম না হয় প্রদান করুন, এতেও মঙ্গল। তারা পরম ধার্মিক, আপনি তাদের জ্যেষ্ঠ পিতা। সেই ইন্দ্রপ্রস্থ অত বিশাল সমগ্র সাম্রাজ্য না দিলেও আপনি যদি কয়েকটি গ্রাম যদি তাদের দেন তাহলেও তারা কোনো প্রকার যুদ্ধাদি করবেন। আর ধর্মাত্মা বিদুর তিনি জানতেন যে সে কোনোটাই দিতে চাইবে না, তাই এই কথা বলে দেখলেন যে কি বলে, কি প্রতিক্রিয়া হয়। হে নরেশ্বর, এই রূপ করলে আপনি এই জগতে যশ লাভ করবেন। হে রাজন, আপনি গুরুজন, সুতরাং আপনার পুত্রদের শাসন করা উচিত। হে ভরতশ্রেষ্ঠ, আমার আপনাকে হিতের কথা বলা উচিত, তাই আমি অপ্রিয় কথা হলেও সেই হিতৈষী সমস্ত বাক্যগুলো আমি আপনাকে জানালাম। হে রাজন, যারা নিজের ভালো চায় তাদের কখনো নিজের জ্ঞাতি ভাইদের সঙ্গে বিবাদ করা উচিত নয়, তাদের সঙ্গে মিলেমিশে সুখভোগ করা উচিত। আর সেই পাণ্ডবরা তাদের গচ্ছিত যে সম্পদ সেটাই আপনি দিতে চাইছেন না, এ তো ভারী অন্যায়। জ্ঞাতি ভাইদের সঙ্গে একত্রে আহার কথাবার্তা ও ভালো ব্যবহার করা কর্তব্য, তাদের সঙ্গে কখনোই বিরোধিতা বা বিরোধ করা উচিত নয়। জগতে জ্ঞাতি ভাইরা বাঁচাতেও পারে, আবার বিনাশও করতে পারে। অতএব হে রাজন, আপনি পাণ্ডবদের সঙ্গে সুব্যবহার করুন, এখনও সেই সময় আছে। তাদের দ্বারা সুরক্ষিত হয়ে আপনি শত্রু আক্রমণ থেকে রক্ষা পাবেন। বিষযুক্ত বাণ হাতে নেওয়া ব্যাধের কাছে গেলে মৃগ যে কষ্ট পায়, তেমনি কোনো ব্যক্তি তার ধনী আত্মীয়দের কাছে পৌঁছে যে কষ্ট পায়, সেই পাপের ভাগী ধনী আত্মীয়রাই হয়ে থাকে। অতএব হে রাজন, আপনি পাণ্ডবরা অথবা আপনার পুত্ররা মারা গেলে শুনলে পরে অনুতাপ করবেন, তাতে পাণ্ডবরাই মরুক আর কৌরব মানে আপনার পুত্রগণই মরুক, অনুতাপ তো আপনাকে হবেই, অনুতপ্তিত হতে হবে। অতএব এই কথা আগেই চিন্তা করে নিন যে জীবনে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সেই অমঙ্গল হয়, আপনাকে লোকে নিন্দা করে, এমন করবেন না। দেখুন, শুক্রাচার্য ব্যতীত এমন কেউ নেই যিনি নীতি লঙ্ঘন করেন না, সকলেই নীতি লঙ্ঘন করেন, কিন্তু দৈত্যাচার্য শুক্রাচার্য মহোদয়, তিনি দৈত্যদের গুরু যিনি, তিনি কখনো মানে নীতিকে লঙ্ঘন করেন না, কখনোই না। অন্য কারো দ্বারা যৎকিঞ্চিত এদিক ওদিক হতে পারে, কিন্তু শুক্রাচার্য খুব কঠোরপন্থীর লোক, তিনি কখনো নীতিভ্রষ্ট হন না, অথচ অসুরদের গুরুদের। সুতরাং যা হয়ে গেছে তা হয়ে গেছে, এটা মানুষের হয়ে যায় ভুল ভ্রান্তি। এখন বাকি কর্তব্যের বিষয় আপনার ন্যায় বুদ্ধিমান ব্যক্তির উপর নির্ভর করছে। অতএব হে রাজন, দুর্যোধন আগে পাণ্ডবদের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে এবং এই বংশের প্রবীণ ব্যক্তির হওয়ার আপনি তা সংশোধন এখনও করে নিন। যে অন্যায় করেছে তার জন্য মাফ হয় না, এ আপনারই কলঙ্ক, আপনি সেই কলঙ্ক কেন মাথায় পুঁছে রাখতে চাইছেন, এখনো সময় আছে, আপনি তাদের সেই সম্পত্তি ফিরিয়ে দিন। বলছেন, বৃহস্পতির ন্যায় ব্যক্তিও শাস্ত্রজ্ঞান অথবা বৃদ্ধের সেবা না করে ধর্ম ও অর্থের জ্ঞান লাভ করতে পারেন না। তাই সমুদ্রে পতিত বস্তু নষ্ট হয়ে যায়, যে শোনে না তাকে কথা মানে বলা কথাও তদনুরূপ নষ্ট হয়ে যায়। অতএব আমি যে পাগলের মতন এত শাস্ত্র যুক্তি সমস্ত নীতি কথা আপনাকে শ্রবণ করাচ্ছি, আপনি সেই অসার হবেন না, আপনি এখনো আমার কথা শুনুন, আপনার মঙ্গল হবে। আমি কখনো শাস্ত্র বিরুদ্ধ কোনো কথা আজ পর্যন্ত মানে আমার বাক্যস্ফ্রণ হওয়ার থেকে কখনো বাজে কথা আমি বলিনি। অতএব আপনার এখনো সময় আছে। হে রাজন, অজিতেন্দ্রীয় ব্যক্তির শাস্ত্রজ্ঞানও ছাইয়ে প্রদত্ত আহুতির ন্যায় ব্যর্থ হয়। যার ইন্দ্রিয় আদি নিজের বসে নেই, সে যত বড় বিদ্বানই হোক, তার সমস্ত কথাই বৃথা, সেই ছাইয়ে আহুতি দেওয়ার মতো অবস্থা। বুদ্ধিমান ব্যক্তির ভেবেচিন্তে নিজের অভিজ্ঞতার দ্বারা কার্যাদি করা উচিত। অতএব আমি করজুড়ে আপনার কাছে এখনো বারংবার মিনতি করছি যে আপনি তাদের সঙ্গে বিরোধ করবেন না, আপনি তাদের গচ্ছিত সম্পদ ফিরিয়ে দিন, এতেই আপনার মঙ্গল। হে রাজন, তা না হলে এমন দিন আপনাকে দেখতে হবে যা বলে বোঝানো সম্ভব নয়। আপনি মনে করছেন যে আপনি বোধহয় বেশ ভালোই আছেন, তা নয়, আপনি তো একেই অন্ধ আর আপনার পুত্রেরা তার থেকে মহান। তা দেখুন, যখন মরণের সময় আসে না, এই অন্ধেরা যখন মরে তখন তারা এই বনে ভ্রমণ করতে যায়, তারা কি করে, তৃণ আচ্ছাদিত যে কূপ, সেই কূপের মধ্যে পড়ে সব বিনষ্ট হয়। তা আপনি সেই ভয়ঙ্কর সময় ডেকে আনবেন না, এটাই আপনার চরণে আমার বিশেষ মিনতি, আপনি কৃপা করে তাদের সব ফিরিয়ে দিন, এতে আপনার পরম মঙ্গল হবে, আপনার সম্মান বজিয়ে থাকবে, ইতিহাস আপনার প্রশংসা করবে, আর তা না হলে সব কিছুই বিরোধ হয়ে যাবে। আর এইগুলি কল্যাণকর, উদ্যোগে লেগে থাকা ধনলাভ এবং কল্যাণের মূল। অতএব যিনি উদ্যম ত্যাগ করেন না, তিনি শেষে জয়ী হয়ে সুখে কালাতিপাত করেন। এবারে তিনি বলছেন নিজের মধ্যে দৃঢ় সংকল্প থাকলে, চেষ্টা থাকলে সেই ব্যক্তি তার জয় হবেই হবে। আপনি যে কোনো একটা কাজে লাগুন, কিন্তু এখানে শব্দটি প্রয়োগ করেছেন কি, উদ্যম। উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি ন মনোরথই ন হি সুপ্তস্য সিংহস্য মুখে মৃগা। হিতোপদেশ বলছেন যে দেখুন, উদ্যম এমনই একটি বিষয়, এমনই একটি ভয়ঙ্কর জিনিস যে উদ্যম ঈশ্বর পাওয়া সবচেয়ে কঠিন, সেই ঈশ্বরকে অনায়াসে পাইয়ে দেয়। তা কেমন? বলছেন সিংহ সে মহাপরাক্রমশালী, তা সেই সিংহ সে যদি উদ্যম না করে, সে যদি হা করে বসে থাকে, তাহলে হরিণ তো তার মুখের মধ্যে এসে প্রবেশ করবে না। তাহলে সেই সিংহকেও উদ্যম করতে হয়, উৎসাহ বর্ধন করে সেই হরিণকে ধরে তাকে খেতে হয়। তা সেই প্রকার আপনি ভজন করুন, সাধন করুন, বা এই জগতে মানে কিছু সাধারণ কার্যে আপনি স্বাবলম্বী হতে চান, তাহলে উদ্যমের বিশেষ প্রয়োজন। উদ্যমবিহীন মনুষ্য সর্বদিক থেকে মানে একেবারে বেকার হয়ে পড়ে, অসার। উদ্যম এমনই যে উদ্যম করে কেউ যদি তপস্যা করে, ভজন করে, তাহলে সে ঈশ্বর পর্যন্ত প্রাপ্ত হন। কিন্তু এই নাম করছি, গুরুদেব দিয়েছে তাই করতে বলেছে, তাই দুমালা করছি, তো বড় মাথা ব্যথার জিনিস। এরা কখনো ভগবানের মানে সেই রাস্তায় যেতে পারবেন। উদ্যম প্রয়োজন, যে আমাকে ঈশ্বরকে পেতেই হবে, এই তীব্র আকাঙ্ক্ষা, এই তীব্র উদ্যম প্রয়োজন। অতএব যে কোনো কার্যই উদ্যমের দ্বারাই সিদ্ধ হয়ে থাকে, উদ্যম না থাকলে তার সমস্ত কিছুই বৃথা হয়ে যাবে। তাই উদ্যম, সংযম, দক্ষতা, সতর্কতা, ধৈর্য, স্মৃতি এবং ভাবনা, চিন্তা করে, এই সমস্ত চিন্তা ভাবনা করে সমস্ত কাজ করা উচিত, আরম্ভ করা উচিত, তার শেষও করা উচিত চিন্তা ভাবনা করে। এগুলির উন্নতির মূল মন্ত্র বলে জানবে। তপস্বীদের বল তপস্যা, বেদবিদদের বল বেদ, অসাধুদের বল হচ্ছে হিংসা, আর গুণবানদের বল হচ্ছে ক্ষমা। যারা গুণশীল তাদের মধ্যে ক্ষমা, তাতে দুঘা দিলেও সে সহ্য করে নিয়ে ক্ষমা করে দেবে। এর থেকে বড় মানে সাধুর ঠিক যে স্তরটা তখনই বোঝা যাবে যে তার মধ্যে সহনশীলতা এসেছে কিনা। সেই সহনশীলতা যখন এসে যাবে, তাহলে জানতে হবে না সাধু যা ঠিক ঠিক মালা করে ঠিক রাস্তার দিকেই চলেছে। আর জল, মূল, ফল, দুধ, ঘি এবং ব্রাহ্মণের ইচ্ছাপূর্তি, গুরুবাক্য এবং ঔষধ, এই আটটি ব্রতের নাশক হয়। যা নিজের প্রতিকূল মনে হয় তা অন্যের প্রতিও করা উচিত নয়। আমার এই জিনিসটা ভালো লাগছে না, তাই আমি খেতে পাচ্ছি না, আরেকজনকে ডেকে বললাম এটা খা, সেটা টক, পচা, পচে গেছে, নিজে খাবো না, অতএব সেটা ফেলে দিলেই ভালো, আরেকজনকে কেন খাওয়াবো, এই মনোভাব থাকা উচিত। তাই সংক্ষেপে এটি হলো ধর্মের স্বরূপ। এর বিপরীত অর্থাৎ যার দ্বারা কামনা বাসনার উদ্রেক হয় তা হলো অধর্ম। অক্রোধের দ্বারা ক্রোধ জয় করবে, অসাধুকে সদ্ব্যবহার যারা জয় করবে, যারা দুষ্ট সে অসৎ হলেও তার সঙ্গে সদ্ব্যবহার দেখিয়ে তাকে ভালো করার চেষ্টা করতে হবে। কৃপণকে দানের দ্বারা, যে কৃপণ ব্যক্তি তাকে যদি বারবার দান করা হয়, তাহলে সেও একদিন চিন্তা করবে না আমারও বোধহয় দান করা ভালো। আর নারী ধূর্ত, অলস, ভীতু, ক্রোধী, অহংকারী পুরুষ, চোর, কৃতজ্ঞ এবং নাস্তিককে কদাপি বিশ্বাস করা উচিত নয়। যে ব্যক্তি নিত্য গুরুজনদের প্রণাম করে, বৃদ্ধ ব্যক্তিদের সেবায় ব্যাপৃত থাকে, তার কীর্তি, আয়ু, যশ এবং তার বল দৈনন্দিন বৃদ্ধি পায়। যে ধন অত্যন্ত কষ্টে উপার্জিত, ধর্মলঙ্ঘন করলে অথবা শত্রুর কাছে মস্তক অবনত করলে পাওয়া যায় সেই ধন, তাতে মন দেওয়া উচিত নয়, তাদের কাছে অবনত হওয়া উচিত নয়। অর্থ তো এমনই, লোকে ধার্মিক অধার্মিকভাবেও উপার্জন করে। বিদ্যাহীন ব্যক্তি, সন্তান জন্ম না দিতে পারা নারী প্রসঙ্গ, ক্ষুধার্ত প্রজা এবং রাজাবিহীন রাষ্ট্রের জন্য দুঃখ প্রকাশ করা উচিত। আর অত্যধিক চলাফেরা দেহিদারীদের পক্ষে দুঃখময় বা বৃদ্ধ অবস্থার মতো। অত্যধিক পরিশ্রম করাও নিষিদ্ধ, আবার পরিশ্রম না করাও নিষিদ্ধ। আর ক্রমাগত বাড়িপাত হলো পর্বতের বৃদ্ধাবস্থা। পর্বতে সবসময় বৃষ্টি হচ্ছে, তার সেই পর্বত ধুয়ে 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 জল ক্ষরণ হচ্ছে, এটা পর্বতের বৃদ্ধাবস্থা। তাই সম্ভোগ শূন্য অবস্থা হলো স্ত্রীর পক্ষে বৃদ্ধাবস্থা, এবং সরবিদ্ধ তীরের ন্যায় দুর্ভাগ্য হলো মনের বৃদ্ধ অবস্থা। অভ্যাস না করা হলো বেদের কলুষ, ব্রাহ্মণ উচিত নিয়মাদি পালন না করা ব্রাহ্মণদের কলুষ, বাল্যিক দেশ পৃথিবীর কলুষ, এবং মিথ্যা বাক্য হলো পুরুষের কলুষ। ক্রীড়া এবং হাস্য পরিহাস প্রতিব্রতা স্ত্রীর কলুষ, এবং স্বামী ছাড়া একাকী বাস করা নারীরও তা নিন্দনীয় কলুষ আর কি। সোনার কলুষ হচ্ছে রূপা, রূপার কলুষ রঙ্গধাতু, আর রঙ্গধাতুর কলুষ সীসা, সীসার কলুষ হচ্ছে কলুষ, সীসার কলুষ হলো কলুষি। আর শুয়ে নিদ্রা জয় করার চেষ্টা করা উচিত নয়, মানে নিদ্রা জয় করব কিন্তু আমি অন্য কোনো ভজন সাধন কাজকর্মের মাধ্যম থেকে। কাম উপভোগের জন্য, মানে কাম উপভোগের দ্বারা নারীকে জয় করার চেষ্টা করবে না, কারণ তা কোনো কালেই সম্ভব নয়। কাঠ ফেলে আগুনকে জয় করার চেষ্টা করবে না, আগুনের মধ্যে কাঠ দিলেই জ্বলবে। এবং বেশি মদ্যপান করে মদ্যপান ছাড়ার চেষ্টা করবে না। আর যার মিত্র ধন দানের বশীভূত, শত্রু যুদ্ধে পরাজিত এবং নারীরা ভরণ পোষণের সাহায্যে বশীভূত হয়েছে, তার জীবনই সফল। যার কাছে হাজার আছে সেও জীবিত। মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন যে হে মহারাজ, যার কাছে হাজার হাজার টাকা আছে সেও বেঁচে আছে, আবার যার কাছে মানে 500 টাকা আছে সেও বেঁচে আছে। সুতরাং মহারাজ আপনি অধিক লোভ আর আকাঙ্ক্ষা করবেন না, কারণ এর দ্বারা জীবন বিপন্ন হবে। আপনি মনে করছেন যে আপনার থেকে পাণ্ডবগণ তাদের রাষ্ট্র যদি ফ্রিয়ে নেয়, বা আপনি 5টি গ্রাম যদি ফ্রিয়ে দেন, তাহলে যে আপনি একেবারে ভিখারি হয়ে যাবেন তা নয়। যার কাছে প্রচুর অঢেল সম্পত্তি রয়েছে সেও খেয়ে বেঁচে আছে, যার কাছে সামান্য অর্থ আছে সেও খেয়ে বেঁচে আছে, আর যার কাছে নেই সেও ঠিক বেঁচে আছে। অতএব আপনি এই ভুল করবেন না। আপনার চরণে আমার বারংবার এই মিনতি, পৃথিবীতে যত অর্থ, সোনা হীরে গবাদি পশু মানে গাবি আদি, এবং যত নারীকুল রয়েছে, মিলিতভাবে একজন ব্যক্তিকে পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারে না। পৃথিবীর সমস্ত ভোগৈশ্বর্য যদি এক ব্যক্তিকে দিয়ে দেয়, ব্রহ্মা নিজেও যদি দেন, তাহলেও সে তৃপ্তি লাভ করতে পারবে না। তাহলে অতএব বুদ্ধিমান ব্যক্তি এগুলিতে মোহগ্রস্ত হন না। অতএব হে জ্যেষ্ঠ ভ্রাত, হে রাজন, আমি আবার বলছি, আপনার যদি পাণ্ডব ও কৌরবদের প্রতি এক প্রকারেরই মনোভাব থাকে, তাহলে কৌরব পাণ্ডব সব পুত্রীদের প্রতি আপনি সমব্যবহার করুন, এতেই আপনার মঙ্গল। এতদ ব্যতীত আপনি যা চিন্তা করছেন সবই অমঙ্গল হবে। হে ভ্রাতশ্রী, আমি আপনার সম্পর্কে মানে কনিষ্ঠ ভ্রাতা, আপনি অপরদিকে আমি আপনার প্রধানমন্ত্রী, তা আপনি কৃপা করে আমার এই নম্র নিবেদন আপনি গ্রহণ করুন, এতে আপনার সর্বদিক থেকে মঙ্গল হবে। নচেত আপনি ভয়ঙ্করভাবে বিপদাপন্ন হবেন, এমনভাবে শোকাভিভূত হবেন যে আপনি মানে মৃত্যুকে সর্বদা ডাকবেন, তা আপনি সেই ভয়ঙ্কর সময়কে আসতে দেবেন না। দেখুন, আমাদের কুলগুরু কৃপাচার্য মহোদয় তিনিও আপনাকে এই একই কথা বলেছেন যে হে রাজন, তুমি যুদ্ধ হতে দিও না। সেই অস্ত্রবিদ দ্রোণাচার্য তিনিও আপনাকে বারংবার এই কথাই বলেছেন যে যুদ্ধে মানে তাদেরকে বিনাশ করতে গেলে মানে দেবতাগণ পর্যন্ত পিছু পা হয়ে যাবে, তাদের সম্মুখে আমরা টিকতেই পারব না। তার প্রমাণ আমরা সেই বিরাট রাজ্যের নগরে গিয়েছিলাম গোধন হরণ করতে, সেখানে অর্জুনের পরাক্রম দেখেছি। আমরা এত এত যোদ্ধা, এত এত সুরবীর, ছজন মহারথী, সকলকে সেখানে ধরাশায়ী করে দিল, আমাদের সে প্রাণে মেরে দিত, কিন্তু সে তো ধার্মিক তাই আমাদের প্রাণে মারেনি। আপনি এখনো সেই সময় আছে, আপনি যুদ্ধ করবেন না। এবং আমাদের পিতামহ ভীষ্মদেব তিনিও বলেছেন, অতএব আপনি এই যুদ্ধ যাতে না হয় সেজন্য আপনি পাণ্ডবদের গচ্ছিত সম্পত্তি, গচ্ছিত রাজ্যাদি আপনি ফিরিয়ে দেন, এটাই আপনার চরণে মিনতি। আর একটি অধ্যায় আছে, এখানে সপ্তম অধ্যায় বিদুর নীতি সমাপ্ত হচ্ছে। আগামী দিন আর একটি অধ্যায় রয়েছে, অষ্টম অধ্যায়। এই আটটি অধ্যায় হচ্ছে বিদুর নীতিতে পরিপূর্ণ। আমরা আগামী দিন মহাপ্রভুর কৃপা হলে সেই অষ্টম অধ্যায় বিদুর নীতি এবং আরো হয়তো একটা অধ্যায় আমরা শ্রবণ করতে পারব। অতএব অধ্যকার দিনে সময় অনুসারে আমাদের এখানে পাঠের বিরতি দেওয়া হলো। আর এখন আমাদের পরম পূজ্য সিদ্ধ বাবার তিথি সামনে আসছে, অতএব আমাদের প্রত্যেকেই মানে হয়তো কিছু কিছু সেবায় আমাদের লেগে থাকতে হবে। অতএব পাঠের টাইম হয়তো হবে না, তথাপি হয়তো একটু উনিশ বিশ সময়ের ফেরবদল হলেও হতে পারে, সেজন্য আপনারা মানে ক্ষমা করবেন। অধ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গিরীন্দ্র বিহারী ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রীকৃষ্ণ বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী মহাত্মা বিদুরজি মহারাজ কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত্রী রামকৃষ্ণ দাসজি মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাসজি মহারাজ কি জয় মহন্ত শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয় সমপস্থিত বৈষ্ণববৃন্দ কি জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরি বল।